مجلس قطب عالم عرب حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکت العالیہ 28 اکتوبر 2015 بعد عشاء
رفیق کوئی کسی بھائی فون کرو پانی نہیں آسو تو کمرے تک پانی کھاو اے پانی کھاو گرم پانی ملے دو اللہ معاف کر دینا استغفر اللہ لا الہ الا اللہ ارے بھائی اسٹارٹ تو کرو تو کافی سمے لگے پانچ منٹ کی আমরা একদিন খেয়েছি বাবু কয়টা তোমার বয়স কত চেহারা কত সাফ সুতরা উজ্জ্বল দেবে অনেক শয়তানি করছো তুমি তোমার বাইন্দা আমি 2 ঘন্টা পিটাবো অনেক মাথা খারাপ করছে আমাদের আমার কেউ নাই কাল টাল শুকাইয়া চোর চুকা আমার কেউ নেই মা নাই বাপ নাই দুনিয়াতে কেউ নেই ওর বিয়ে করার পরে দেখি তেমন ওর বাসায় এত লোক কোন দিক থেকে চতুর্দিক থেকে লোকজন এসে ভরে গেছে এক মারণা সাহেব আইসে বলো যে আমার ভাই আমার কি ভাই এটা হলো আমার আপন ভাই এক আলেম কে না এটা লম্বা সম্বন্ধ গেল কোন দিকে আর আসে না ফোনও তো করে না দুটাই ধোকাবাজ আবুকরের ভাই যেটা ঠিকই আছে কারণ সে যে আয়সা এক চিলে লাগেছিল না মনে হয় যে একদম দেওয়া না গেছে তো গেছেই গেছে আর কোনো খবর নেই দুই ধোকাবাজ ওরা তো মুফতি ও হো ইন্ডিয়া কেরলা মাদ্রাসায় পড়ায় আসছে কাফি ধোকাবাজ এত মহব্বত দেখাইছে গায়েব হয়ে গেছে আর কোন যোগাযোগই করে না চিন্তা করো সেই ধোকাবাজের ভাইটা আল্লাহ আল্লাহ ডাক্তারের কয়দিন আছো মাশা তোমার কয় বাবু কই গেছে রবি ফোন করছো রবিকে ঘুমাইছে না তো এদিকে আবার রফিক না তো রফিকের পক্ষ থেকে কে পড়বে আসা আনসারই পড়ো নাহলে কাউসার বল তুমি শোনাও আর না শোনাও শোনাও কবিতা তুমি তো অনেকগুলি পারো যেটুক পারো ওইটুক শোনাও দাঁড়াও শোনাও পারলে শোনাও না পারলে আর কি করবে মরা তৈব কই গেল আসো পয়লা তো কি পানি চড়ানো নাকি ওর মধ্যে তো কিছু দেওয়া লাগবে না, তাহলে এগুলো এভাবে করে এগুলো আবার কেউ না লয়ে যায়, পানি গরম হতে থাকে কত না আসবিনি তারপরে দিয়া সাত তারপরে ওর পরে নামে ফেলতে হবে। ও আচ্ছা আচ্ছা, আগে না পানি ফুটাইতে বলছিল না তাহলে তুমি এদিকে আসতে পারবে না, শুরু করছো মন রফিক কোথায় গেছে ফোন করো, দুই তিনজনে মিললে ফোন করো, এত এতক্ষণ এক একজনে কিছু শোনো ভাই। আজি আমির ইসলাম আপনি কিছু শোনেন, এত জায়গায় জায়গায় বয়ান করে আজি আজি শোনাবেন, কিছু নেবে তুমি শোনাও তোমার ওখানের কিছু খবরাখবর শোনাও পিরোজপুরের। হ্যাঁ না দিল খুশ হয়ে যাবে সকলের মাসান, ওখানে কি করতেছো কি মামলা কানা বেড়া কি কাজ হচ্ছে কি ফায়দা হচ্ছে এগুলো শোনাও, আসো পিরোজপুর ভান্ডারিয়াতে কাজ করতেছে মশাই না আসো পারবে না
জেলাধীন ভান্ডারিয়া উপজেলায় আমার পরম প্রিয় মুর্শিদ হযরত আলা দামাত বরকাতুহুমের তত্ত্বাবধানে একটা মাদ্রাসা এবং খানকার কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে ৪১.৪৫ শতাংশ জমি যেটা পৌরসভার প্রাণ কেন্দ্র, যে জমিটার বর্তমান মূল্য কমপক্ষে ৩.৫ কোটি টাকা, যে জমিটা ছিল একেবারেই পরিত্যক্ত এবং পুকুর নালা খালা ইত্যাদিতে মিশ্রিত জমিটা ছিল, আল্লাহর বহুত বড় মেহরবানি যে হযরত আলার তত্ত্বাবধানে যখন এই জমিটা তারা অক্ষ করছে, আল্লাহর কি মেহরবানি যে পরের সপ্তাহতেই ইনশাআল্লাহ ওইটা ভরাটের ব্যবস্থা শুরু হয়ে গেছে, যেটা ভরাট করতে ১,৬৫,০০০ টাকা ব্যয় হয়েছে, যেই টাকাটা আমার হাত দিয়েই আমি রেজার কি দিছি, কিন্তু এই টাকাটা আমার হাত থেকে কোথা থেকে আসছে আমি নিজেও বলতে পারি না, আল্লাহর কসম যে আমি নিজেই জানি না যে এই টাকাটা কোথা থেকে আসছে, আমি যখন খাতা কলম নিয়ে বসি তখন আমার অঙ্কও মেলে না যে টাকা কোথা থেকে আসছে, যখন আমি মসজিদে বলি তখন অনেক মুসল্লিরা কান্নাও শুরু করে যে কেমন মানুষের হাতে জমি গেল, যে মনে হয় এখানে বিরাট বড় প্রতিষ্ঠানই হবে, এভাবে অনেক মানুষরা ওই জমিতে কাঁদছেও, এবং ওইখানের বর্তমান যে মসজিদের যে সভাপতি সাহেব উনি ওই জমিতে দাঁড়াইয়া একেবারে জীর্ণ শীর্ণ মানুষ, উনি বললেন যে হুজুর এখানে আমি যে একটু থু ফালাবো, মানে মুখে বৃদ্ধ মানুষ লালা আসে যেটা কি গ্রামের ভাষায় সেপ বলে, যে আমি যে একটু সেপ ফালাবো এটা আমার সাহস হয় না, আমার মনে হয় এখানে দশতলা বিল্ডিং, আমার মনে হয় এখানে এলেম আছে, আমার মনে হয় এখানে আউলিয়াদের নজর আছে। আমি মাসজিদে বলছি যে আসলে এত দ্রুত এই কাজটা হয়ে যাওয়ার আমাদের কোনো কিছুই না, এই জমি আগেও ছিল, আমিও আজকে 3 বছর ভান্ডারিয়াতে ছিলাম, আপনারাও ছিলেন, কিন্তু আমার প্রিয় মুর্শিদ দামাত বরকাতুহু দুইটা রাত এই মাদ্রাসার জন্য জাগ্রত থাকছেন মশওয়ারার জন্য, দ্বিতীয় রাতে যখন আমি আসব তার কিছুক্ষণ আগে হযরতুল্লাহ উযু করতে যাবেন তখন পিরোজপুর এবং ঝালকাঠির কথা বলে কান্না শুরু করছেন, তখন হযরতের চোখের থেকে পানি ঝরছে, তখন আমি এই পানি দেখে আমার চোখের থেকে পানি ঝরছে, সেখানে মুফতি ফয়জুল্লাহ সাহেব হুজুর ছিলেন, তৈয়ব সাহেব হুজুর ছিলেন, হযরত মাওলানা রেজওয়ান সাহেব ছিলেন, তো এই চোখের পানির বিনিময়ে এত দ্রুত কাজ হয়ে গেছে, এবং আরো যে কি হবে এখানে সেগুলো আমার জেহেনেও আসে না, যে আউলিয়াদের এক ফোঁটা চোখের পানিতে যে কি হইতে পারে সেটা কোনো খাতা কলমে লেখা শেষ করা সম্ভব না। আল্লাহর কসম যেটা আমারও ইয়াকিন হয়ে গেছে এবং আমার মসজিদের মুসল্লিদেরকেও ইয়াকিন হয়ে গেছে, বালু ভরাটের পরে আমি শূন্য হয়ে গেছি, আমার হাতে কোনো টাকা নাই এবং আমি যে কার কাছে যাব টাকার জন্য এমনও কোনো আমার জেহেনে আসে না। তো মাসজিদে জোহরের নামাজের পরে 2 রেকাত সালাতুল হাজত পরে আমি একেবারে ক্লান্ত অবস্থায় শুয়ে পড়ছি, আমি যে কি অবস্থায় শুয়ে পড়ছি, আসরের সময় এক মুসল্লি আমাকে শুনাইছে যে হুজুর আপনি তো একবারই জমিনের সাথে মিলে গেছিলেন, শুয়ে পড়ছিলেন যে মনে হয় যেন আপনি মারা গেছেন, এই অবস্থায় শুয়ে পড়ছিলেন। তো ওই অবস্থায় হঠাৎ এক বিচারা আসছে, সে আলেম এবং হাফেজ, বাংলাদেশেরই যে কোনো একজন শেখের সাথে সম্পর্ক রাখে, তো সে আমাকে এসে বলল যে কি আপনার শেখের কারামত শেষ, কাজ যে বন্ধ হয়ে গেল, ইতিপূর্বে একটা দুইটা কারামত যেটা মানুষের মাঝে প্রকাশ হয়েছে, বালু ভরাটে 1,65,000 টাকা লাগবে, আগামীকালকে দেওয়ার ওয়াদা আমার, পরিশোধ করার কথা, তা আমার কাছে 10,000 টাকা শর্ট, আমি কিভাবে টাকা দেব, তো আমি ওয়াদা মিস করছি, কাছে যেয়ে বলে এসছি আগামীকালকে দেব, আগামীকালও আমার কাছে 10,000 টাকা আসে নাই। তো এশার নামাজের সময় এশার নামাজের পরে মুসল্লি যারা ছিলেন, কিছু মুসল্লি বসে থাকে নামাজের পরেও, তাদেরকে নিয়ে দোয়া করছিলাম, আর দোয়ার সময় বলছিলাম আমার তখন যে ভাষাটা আসছিল সেটা হলো এই যে আল্লাহ তোমার ওলি তো তোমার কাছে মাদ্রাসার কথা বলছে, মাঝখান থেকে আমাকে কেন পেরেশান করো, 10,000 টাকার জন্য আমাকে মাঝখান থেকে পেরেশান করো কেন, তোমার ওলি তো তোমার কাছে মাদ্রাসার কথা বলছে। তখন আমি নামাজ পড়ে বাসায় যাইতেছিলাম, ফায়ার সার্ভিসের লগ ওয়ালেই আমাদের মাদ্রাসার জমি, তো ফায়ার সার্ভিসের গেটের সামনে এক হাজি সাহেব দাঁড়ানো, আমি মনে করছিলাম যে যখন আমরা নির্মাণ কাজ শুরু করব তখন হয়তো বা উনি 1-2 হাজার টাকা দিতে পারেন, তো আমি উনি রাস্তার ডান পাশে দাঁড়ানো, আমি বাম পাশ থেকে যাইতেছিলাম, তো ওনাকে আমি হাজি সাহেব আসসালামু আলাইকুম এইভাবে সালামটা দিছিলাম, উনি ওয়ালাইকুম আসসালাম বলে কোথায় যান বাসায় যাই, এরপর ওনার ভাব সাহেবে দেখলাম যে মনে হয় আমার সাথে কিছু বলবে, তা আমি সাইকেল ঘুরাইয়া ওনার কাছে এসে দাঁড়াইছি, এবার মুস্তাফা করলো কিছু বলতেছে না, আমার সময়ও কম, আমি বললাম যে হাজি সাহেব দোয়া চাইতেছি আগামীকালকে আমার এই বালু ভরাটের টাকাটা দেওয়ার কথা, তো কিছু টাকা পয়সা শর্ট আছে, দোয়া করেন যেন আল্লাহ তাআলা সহজে ব্যবস্থা করে দেন। তাহলে সে বললেন যে কত টাকা শর্ট আছে, আমি বললাম যে 10,000 টাকা শর্ট আছে, উনি বললেন যে এখন নিয়ে যাবেন টাকা, তো আমি মনে করছি কি আমার সাথে মনে হয় যে দুষ্টামি করে বা এমনি কিছু বলতেছে যে মানে কি অবস্থা করে, টাকার কথা শুনলেই তো অনেক হুজুররা লাভ দিয়ে ওঠে, হাত বাড়াই দেয় এরকম কোন কিছু কিনা, তা আমি আর একদিকে তাকাইয়া টেরাইয়া টেরাই ওনার দিকে তাকাইয়াছিলাম যে আসলে কি করে, উনি পকেটে হাত ঢুকাইয়া 10,000 টাকা বিল করছেন, 10,500 টাকা আমার কাছে দিয়েছেন। তা আমি গুনিয়া দেখলাম যে 500 টাকা বেশি, আমি বললাম হাজির সাহেব 500 টাকা বেশি আসছে, আচ্ছা ঠিক আছে দেন। এই 10,000 টাকা উনি আমাকে দিয়ে দিলেন। আমি আল্লাহ বিল্লাহ তাল্লাহ যে আমি বিলকুলই ধারণা করি নাই যে উনি আমাকে 5,000 টাকাও দিবে এবং বালু ভরাটে টাকা দিবে। বালু ভরাট যেটা নালা খালা ভরাটে যাইতেছে মানুষে দেখে না, যেটাই কোনো নাম হয় না, টাইলস দেয়, ফ্যান দেয়, নির্মাণ কাজ মিনার করে দেয়, অমুকে দিছে, এটা মানুষে দেখে, কিন্তু মাটির নিচের দান সবাই করে না। উনি টাকাটা আমাকে দিয়ে দিলেন, এটা মানুষদের কাছে কারামত হিসেবেই প্রকাশ হয়েছে। তো এরপরে ওই মসজিদে যখন জোহরের নামাজের পরে আমি শুয়েছিলাম, আমাকে বলতেছে ওই হাফেজ আলেম বেচারা, কি আপনার শেখের কারামত কি সব শেষ হয়ে গেল, কাজ যে বন্ধ হয়ে গেল, আমার দিলে এত ব্যথা লাগছে, এখন আমি ফিরলে কান্ন না রাস্তায় দৌড় দিব, আমি কিছুই পারতেছি না, ওই শরীর খুব ক্লান্ত, পরে আমি আরো দুর্বল হয়ে গেছি আর দিলে খুব ব্যথা লাগছে। এরপরের সপ্তাহতেই আল্লাহর মেহরবানি যে খানকার কাজে কমপক্ষে 5,00,000 টাকা লাগবে, তো এক মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছেন। আমি মাত্র 50,000 টাকা একজনকে দিছি, উনি সব কাজ করাই দিতেছেন। আর এই 50,000 টাকা আল্লাহ তাআলা যে কিভাবে আমার হাতে এনে দিচ্ছেন আমি জানি না। এই 50,000 টাকা কোথা থেকে আসছে আমার হিসাব তাইলে আমি দিতে পারবো না, তবে ডায়েরিতে লেখা আছে যে 50,000 টাকা আমি দিছি ওনাকে, উনি বাকি কাজ সব করাই দিতেছেন। আর যেই লোকটা এই কথা বলছিল, আসলে তো আমাদের কি করার, যে আউলিয়াদের সাথে কেউ বেয়াদবি করলে আল্লাহ নিজে ক্ষমা করে দেন, তবে আল্লাহ তো ক্ষমা করেন না। বাপরে কেউ শাস্তি দিলে বাপে ক্ষমা করে দেয়, ছেলে তো ক্ষমা করে না, ছেলে অন্ধকারে গোপনে পলায় থাকে এটা প্রতিশোধ নেওয়ার জন্য। তো আল্লাহওয়ালাকে যখন কোনো মানুষ কষ্ট দেয়, আল্লাহওয়ালার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে, তখন আল্লাহর পক্ষ থেকে এটার কুদরতিভাবে ফয়সালা হয়ে যায়। সে কি ফয়সালা হয়েছে, উনি পুরো ভান দাঁড়িয়া কাঠালিয়া মতবাড়িয়া তিন থানার তিনটা উপজেলার যে কোনো একটা দলের প্রধান ছিল, দলের প্রধান ছিল, ওনার কথায় শত শত না হাজার হাজার টুপিওয়ালা জুব্বাওয়ালারা সেই মানুষটার আল্লাহ তাআলা এমন ভাবে বেইজ্জতি করছে যে এই দলের সদস্যর খাতায়ও তার নাম নাই। এর চাইতে বড় বিচার আমার জন্য আর আমি আর দেখতে চাই না। এবং সে এখন রাস্তায় রাস্তায় ঘুরে, এমন কোন মানুষ নাই যে তারে পাগল না বলে, এমন কোন বোকা মানুষ নাই যে তাকে পাগল না বলে, সবাই তাকে পাগল বলে। এখন শুধু আমার পিছে পিছে ঘুরতেছে, আমাকে একটু দলের ভিতরে কেমনে ঢুকাইবেন, আপনি ঢুকাই দেন। তা আমি বললাম আমি তো চরমনার তরিকার মানুষ না, চরমনার মুরিদও না, আমি থানভীর সিলসিলার মানুষ, আমি এই সিলসিলার কাজ করি, আমি খানকা মাদ্রাসা নিয়ে ব্যস্ত আছি, আমার প্রিয় মুর্শিদ আমার প্রথম আমাকে যতটুকু বলেন আমি অতটুকু করি, তার বেশি আমি কিছুই করি না। অতএব আপনার তরিকার ভিতরে দলের ভিতরে আমি ফাউজাইয়া কি করবো, আপনি আল্লাহর কাছে তওবা করেন। কিন্তু তওবা করার হুশ এখন তার হইতেছে না, সে অনেক মানুষদেরকে দিনের দাওয়াত দিছে, এখন তাকে মানুষটা পাগল বলে, এই অবস্থা তার হয়ে গেছে। আমি মনে করি আমার প্রিয় মুর্শিদ আমাদের এটাও একটা কারামত যে আউলিয়াদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা সাথে সাথে তার বিচার নিয়ে নেন। আল্লাহর মেহরবানি যে এখন খানকার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে, আমার প্রিয় মুর্শিদ আহমদ বরকতুমের জন্য আমার মনে খুব ইচ্ছা যে আল্লাহ হযরতুল্লাহর জন্য ভান্ডারিতে আসা একটু কষ্ট না পান। এজন্য দিলের ভিতরে এত অস্থিরতা এত বাকুলতা যে আল্লাহ হযরতের জন্য কোনো কষ্ট না পান, বাথরুমে থাকায় কথা বলায় কোথাও যাওয়ায়, এগুলি আমি আগেই ফিকির করি যে হযরত কোথায় সকালে যদি হাঁটতে যান তাহলে কোথায় হাঁটতে যাবেন, হযরতুল্লাহ যদি রাতে সারা রাত ওলামাদের উদ্দেশ্যে নসিহত করেন তাহলে কিভাবে কোন জায়গায় বসলে হযরতে আরাম হবে, কি ধরনের চেয়ারে বসলে হযরতুল্লাহ আরাম পাবেন, কি ধরনের খানায় হযরতুল্লাহ খুশি হবেন, কি ধরনের বাথরুমে হযরতুল্লাহ কষ্ট হবে না, এইগুলি আমি অনেক আগে থেকেই খুব চেষ্টা করি। বাকি আল্লাহর সাহায্য, আল্লাহর মেহরবানি যে একটা বাথরুম হযরতুল্লাহর জন্য যেটা আমরা করতেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর, একটা বাথরুমের মধ্যেই দুইটা ফ্যান, যেটা একটা হাই কমোড একটা নর্মাল, এবং ওখানে দুইটা ফ্যান থাকবে ইনশাল্লাহ, যেটা একটা ওয়াল ফ্যান এবং একটা এক্সস্ট ফ্যান। তো গাঁও গ্রামের মানুষ তো ওরা বুঝে না বাথরুমে ফ্যান রাখবে কি জন্য, তা আমাদের গাঁও গ্রামে এক দুজন বুজুর্গ আছেন যাদেরকে মানুষরা চিনেন, যেমনি ভাবে গালুয়ার পিসা বুজুর, অনুরোধা ফয়জি শাহ বুজুর, তা আমি মাসজিদে যেই কোনো কথা শুনলে মাসজিদের মেম্বরে বসে অস্পষ্ট ভাবে এটা মানুষদেরকে বুঝাই দেই যাতে সমস্ত মানুষটা সহজে বুঝে যায়, প্রশ্ন একজনে করছে আর দ্বিতীয় কেউ যেন না করে, যে সহজে উত্তর হয়ে যায় সবাই উত্তর পাইয়া গেল। তা আমি ওনাদেরকে বলে দিছি মাসজিদের ভিতরে যে দেখেন যদি কারো এরকম প্রশ্ন থাকে যে বাথরুমের ভিতরে আবার ফ্যান লাগবে কিতে, এটার উত্তর আপনারা শুনে নেন। আমরা তো পেশাব করে ঢিলা লইয়া রাস্তায় হাঁটাহাঁটি করতে পারি, আমরা পেশাব করে এক দুই মিনিটের ভিতরে ঢিলাও লাগে না, পানি লইলেই হয়ে যায়, কারো পানিও লাগে না। আউলিয়াদের রুজু ইস্তেনজা তো এরকম না, ওনারা তো ইস্তেনজা করে ঢিলাটা নিবেন যে দুনিয়ার কোনো মানুষ তো দেখবে না, সেটা তো থাকবে ওনাদের এমন ভাবে এমন জায়গায় বসে ওনারা করবেন যেখানে মানুষের নজর কোন আওয়াজও পুষবে না, এমন জায়গাটা হতে হবে। তো এই গোডাউনের ভিতরে কিভাবে 15-20 মিনিট থাকে, আর অতক্ষণ পর্যন্ত তো উজু করা যায় নাই, যতক্ষণ পর্যন্ত ইতমিনান না হয় যে আমার পেশাব আর বের হবে না, তাহলে আমরা তো যারা আছি অল্পতে হয়ে যায়, ইতমিনানেরও দরকার হয় না। আউলিয়াদের উজু ইস্তেনজা তো আরো মজবুত, যে জন্যই ওনারা আল্লাহ অলি হয়েছেন, যে জন্মেই ওনাদেরকে আল্লাহ তালা খুব কাছে বানাই নিয়েছেন, কাছের বানাই নিয়েছেন। অতএব 15-20 মিনিট কিভাবে গোডাউনের ভিতরে থাকে, সেখানে ফ্যানের দরকার আছে, ঠান্ডার দরকার আছে, এটা বলার পরে ওনারা খুব সহজে বুঝা নিয়েছেন। আর একটা প্রশ্ন করছে আমাকে যে সব এলাকায় ভালো মানুষ মন্দ মানুষ থাকে, আলহামদুলিল্লাহ ওই এলাকায় সবাই ভালো মানুষ। একজন দূরের মানুষ আমাকে প্রশ্ন করছে যে হুজুর জমি দিল একজনে, সাইনবোর্ডের নাম লিখলেন আর একজনের, এটার কারণটা বুঝলাম না। আমি বললাম যে আপনি কারণ বুঝলেন না মানে কি আপনার আকল নাই? তো বললো যে আকল তো আছে, তো আকল থাকলে বুঝলেন না কেন যে সাইনবোর্ডটা কি রাস্তার উপরে লাগাইছে নাকি না পুকুরের মধ্যে না বালুর ভিতরে, তো বালুটা আসলো কোথা থেকে? এই নামের উসিলায় বালু আসছে, এই নামের উসিলায় যেহেতু বালু আসছে নাম আরো বড় করে আরো উপরে লাগানো দরকার, অনেক সহজে বুঝা নিচ্ছে। আপনাদের কাছে দোয়া চাইতেছি যেন আল্লাহ তাআলা সারা দেশের মধ্যে একটা সহিদিনী প্রতিষ্ঠান এবং হযরতুল্লাহর পরিপূর্ণ নেক নজরে চলে, এই জন্য দোয়া চাইতেছি। আসসালামু আলাইকুম।
তোমার দাঁড়ায় দাঁড়ায় দেখার খুশি হইতেছে, বর্ষ কেমন আছো? আরেকজন আসতেছে, সালাম ভালো আছো, কয়বার হয়েছে ব্যাপার কি? যেখানে মহাকিনের নাম শুনছি ওখানে চলে গেছে, আমি হার জায়গায় হার ফলের মহাকিনের কাছে গেছে। হাকিম সালাউদ্দিন সাহেবের কি অবস্থা? মালাম মহারা ইউনুস শব্দের সাথে আব্দুল গফর সাহেব ইউনুস শব্দ হামসব হোক না একসাথে আপনারা তোমরা থাকবে নাকি বাপ বেটা আজকে না দুজন থাকবা খানকায় তোমার বাবারও তো খাওয়াইছে তুমি খাইলে নিজে সেই খানা খেয়েছি মশাই আমাদের সঙ্গে তুমি খাইনি না দোয়া করো আল্লাহ করো আগামী বছর যাইতে পারি বাইরে সর্বক্ষণ সদস্য আজকে আমার সঙ্গে প্রাইভেসিতে সব করে দেবে কোথায় কোথায় মুক্ত হবে কবিতা শুনতে পারো বাংলা কবিতা মুখস্থ করো না কবিতা পারো শুনতে পারবে কয়টা শোনাবা একটা না দুইটা না তিনটা এখন কয়টা শোনাবেন একটা একটা শোনাবেন
আমার প্রান্তীয় শেখ মোরশেদ কুতুব আলম আরবিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসেন সাহেব জামাত বারকাতুহুমের মহব্বতে লেখা কবিতা শ্রেষ্ঠ ধনের সন্ধান শ্রেষ্ঠ ধনের সন্ধান আমি লিখছি আলহামদুলিল্লাহ
শ্রেষ্ঠ
ধনের সন্ধান
ধনের সন্ধান
অন্ধকার জীবন হলো আলোক দীপিত শুধুই তোমার জন্য শুধুই তোমার জন্য চিত জীবন আমার হলো সম্মানিত শুধুই তোমার জন্য শুধুই তোমার জন্য অভিশপ্ত জীবন আমার হলো কত পূর্ণ শুধুই তোমার জন্য শুধুই তোমার জন্য কোথায় থেকে কি হলো কিছুই বাঁচতে পারবো না কোথায় থেকে কি হলো কিছুই জানি না শুধুই জানি তোমায়
কিছু
মানুষ হতে চায়, কোনো কিছুই চাই না আমি, মানুষ হতে চাই, মানুষ হতে চাই মুর্শিদ, মানুষ হতে চাই। অন্ধকার জীবন আমার হলো আলোক দীপ্ত, শুধুই তোমার জন্য, শুধুই তোমার জন্য, যা কিছু সইতে হয় সইব আমি সব, তবুও মুর্শিদ আমায় তুমি মানুষ করে দাও, যা কিছু সইতে হয় সইব আমি সব, তবুও মুর্শিদ আমায় তুমি মানুষ করে দাও। কত জানি মানুষ হল তোমার ভালোবাসা পে, মানুষ হব আমিও তাই সব কিছু সয়ে, কত জানি মানুষ হল তোমার ভালোবাসা পে, মানুষ হব আমিও তাই সব কিছু সয়ে, তোমার ভালোবাসা ছাড়া আমি কিছুই বুঝি না, তোমার ভালোবাসা ছাড়া কিছু বুঝতে চায়ও না, তোমার ভালো, তোমার ভালোবাস,
কবিতার লেখক খন্দকার বুলবুল সরদার।